গৌরভক্তবৃন্দ, তৃতীয় শ্লোকের অর্থ কৈল বিবরণ, চতুর্থ শ্লোকের অর্থ শুন ভক্তগণ। এবার চতুর্থ শ্লোক, অনার্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উজ্জ্বল রসংস ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুধি কদম্ব সন্দীপত সদা হৃদয় কন্দর স্ফুরত সচিনন্দন। হে সচিন, পূর্বে যা অর্পিত হয়নি উন্নত ও উজ্জ্বল রসময় নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর দুটি সমীহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দর স্ফূর্তি হোক। আমি মনে হয় ওটা এটা মাথা থেকে আউট করে তোমাকে দুটো বক্স করার হয়েছে, দুটো বক্স দিলে যথেষ্ট, এরকম দুটো বক্স আনা হয়েছে, এখানে একটা বক্স এখানে একটা বক্স দিলে যথেষ্ট। ঠিক আছে, রেডি নেই, রেডি। হরে কৃষ্ণ, আর আধা ঘন্টা মাত্র টাইম, এই মাইক ঠিক করতে করতে আধা ঘন্টা, ঠিক আছে ঠিক আছে, আর ভুল করলাম, থাক, প্রসাদ এসের পরে রেডি করে রাখবে, যদি কখনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল এই দুটো বক্স, ঠিক আছে, না অসুবিধা নেই, একটু পরে তুমি প্রসাদ যখন শুরু হবে আবার বিকালে তার আগে দুটো রেডি করে রাখবে, কোনো কারণে বক্স বা কারেন্ট কিছু অসুবিধা হলে আমাদের এই দুটো বক্স চলবে, কারেন্ট না থাকলেও সেটা। অনার্পিত চরিঞ্চিরাত, যে শ্লোক খুবই মাহাত্মপূর্ণ শ্লোক, জগতে কবিরাজ গোস্বামী আশীর্বাদ করছেন স্ফুরত শচীনন্দন, এই শচীনন্দন সবার হৃদয়ে স্ফূর্তি লাভ করুন। পূর্বে যা অর্পিত হয়নি উন্নত উজ্জ্বল রসময়ে নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, পূর্বে যা অর্পিত হয়নি অনর্পিত, আর সেই বস্তু দান করার জন্য যিনি করুণা করে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর দুটি সমীহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফূর্তি হন। পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার, এই ভগবান গোলক বৃন্দাবনে নিত্য লীলা করেন, আর ভৌম বৃন্দাবনে তিনি এসে লীলা বিলাস করেন। সব দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ আসেন না, সব কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আসেন না, দুর্লভ তার আগমন। কেন দুর্লভ? ব্রহ্মার একদিন সমান কয় ঘন্টা, কলিযুগের 432 কোটি, ব্রহ্মার একদিন সমান, এইভাবে সহজে আপনারা ক্যালকুলেশন করতে পারেন, কলিযুগের আয়ু হচ্ছে 432,000 বছর, তাকে 2 দিয়ে গুণ করলে হবে 8,32,64,000 বছর, এটা হচ্ছে দ্বাপর যুগের আয়ু। ত্রেতা যুগের আয়ু হচ্ছে 4,32,000 কে 3 দিয়ে গুণ করলে যেটা হবে সে যুগের আয়ু 4,32,000 কে 4,32,000 কে 4 দিয়ে গুণ করলে সেটা হবে 70 যুগের আয়ু। এই কলি যুগের আয়ু আমরা জানি 2 দিয়ে গুণ করলে দ্বাপর যুগ, 3 দিয়ে গুণ করলে ত্রেতা যুগ, 4 দিয়ে গুণ করলে 70 যুগ। সহজ ক্যালকুলেশন। এই 4 যুগকে একসঙ্গে করলে তাকে বলা হয় এক দিব্য যুগ, এক চতুর্যুগ। 4 যুগকে বলা হয় এক দিব্য যুগ বা এক চতুর্যুগ। এইরকম 1,000 চতুর্যুগ সমান ব্রহ্মার 12 ঘন্টা। 1,000 চতুর্যুগে ব্রহ্মার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ব্রহ্মার দিন চলছে। কেন দিন চলছে? ব্রহ্মার একদিনে 14 জন মনু রাজত্ব কল, 14 জন মনু রাজত্ব করে। প্রত্যেক মনুর রাজত্বকাল হচ্ছে 71 চতুর্যুগ। তাই এখন সপ্তম মনুর রাজত্বকাল চলছে, মানে ব্রহ্মার ঘড়িতে দুপুর 12টা বেজেছে। কত হয়েছে কি করে বুঝব? যেহেতু এটাকে মেন সুইচ অফ করে দিতে পারো, তা কি বলছিলাম, ব্রহ্মার 12 ঘন্টা 6 AM to 6 PM, এই 12 ঘন্টার ভিতরে 14 জন মনু রাজত্ব করেন। 21 জন মনুর রাজত্বকাল হচ্ছে 71 চতুর্যুগ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, যখন সপ্তম মনুর রাজত্বকাল চলে, তারও রাজত্বকাল হচ্ছে বা আয়ুষ্কাল হচ্ছে 71 চতুর্যুগ। তার যখন 28তম চতুর্যুগ চলে, 28তম চতুর্যুগের দাপরে স্বয়ং কৃষ্ণ আসেন, আর তারপরে যে কলিযুগ হয় সেই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আসেন। তাহলে ক্যালকুলেশন এইরকম, 1,000 সত্য যুগ যাবে, 1,000 দাপর যুগ যাবে, 1,000 ত্রেতা যুগ যাবে, 1,000 কলিযুগ যাবে, তার ভিতরে একটা কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন, আর সেই কলিযুগ হচ্ছে এই আমাদের এই কলিযুগ। এবং আমরা আরো কত ভাগ্যবান, কলিযুগের আয়ু কত? 4,32,000, তার মাত্র 5,000 বছর কাল গত হয়েছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন মাত্র 500 বছর আগে, একদম ওনার স্মৃতি এখনো জল জল করছে। ওনার এই জায়গা দিয়ে গিয়েছিলেন, এই হয়েছিল। আরো 10,000 বছর পরে, 1,00,000 বছর পরে কিছু এইসব চিহ্ন থাকবে? তা আমরা কত ভাগ্যবান, মাত্র 500 বছর আগে সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, যে গৌরাঙ্গ মহাপ্রভু সব মনুর যুগে আসে না, এক মনুর রাজত্বকালেই আসেন। আর ব্রহ্মার সারা দিনের ভিতরে 1,000 চতুর্যুগের ভিতরে মাত্র একটা কলিযুগে যে ভগবান আসেন, সেই ভগবান মাত্র এসেছেন আমাদের 2-4 দিন আগে, তাই না? আমাদের অনুসারে মনে হবে, ব্রহ্মার ক্যালকুলেশন শুনলে মনে হবে যেন গতকাল এসেছিলেন, তাই কি না? এত কাছে, এত ভাগ্যবান আমরা, এত ভাগ্যবান যে মহাপ্রভু অষ্টবিংশতি চতুর্যুগে দ্বাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশ। এই বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর, 27 চতুর্যুগে তাহার অন্তর। 27 চতুর্যুগ চলে গেল, 28তম চতুর্যুগের শুরু হল। তা এই ভগবান এসে কি করেন? এই ভগবান এই ভগবান বিশেষ করে ব্রজের উন্নত রস প্রদান করেন। অনেক ভগবান আছেন যেটা দান করেন সেটা শান্ত রসের ভক্ত বেশি হলে দাস্য, কিন্তু এই ভগবান দাস্য সক্য বাচ্চল শৃঙ্গার চারি রস চারিভাবের ভক্ত যত কৃষ্ণ তার বস, চার ভাবের ভক্ত কৃষ্ণ যার দ্বারা বশীভূত হন। ভগবান ক্রীড়া করলেন, ভগবান এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আসার আগে কৃষ্ণ রূপে তিনি আবির্ভূত হলেন। বৃন্দাবনে অনেক লীলা বিলাস করেছেন, কিভাবে দাসকা পিতা মাতা কান্তগণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাদিষ্ট হইয়া। দাস সখা পিতা মাতা কান্তা তাদেরকে নিয়ে ব্রজে ক্রিয়া করে। ক্রিয়া করলেন, একটু দেখুন ওনাকে কথা বলছে ডিস্টার্ব করছে, ওনাকে বাইরে যেতে বলুন, ওনার যান বাইরে জব করুন যান। যথেষ্ট এবারে সেরেছে, হরে কৃষ্ণ। যথেষ্ট বিহার করলেন বৃন্দাবনে, অনেক লীলা বিলাস করলেন। যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি করি মনে করে অনুমান। বিহার করলেন বৃন্দাবনে আবির্ভূত হলেন, আজ থেকে 5000 বছর আগে আবির্ভূত হয়ে 11 বছর 6 মাস বৃন্দাবনে খুব লীলা করলেন। অগাসুর বকাসুর নিধন করলেন, কালিয়া দমন করলেন, গোবর্ধন ধারণ করলেন, ব্রজ গোপীদের সঙ্গে রাসলীলা করলেন। জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, পরকীয়া ভাবে ব্রজে প্রচার করলেন 11 বছর 6 মাস যথেষ্ট বিহার করলেন। তারপরে বৃন্দাবন বাসীদের বিরহ সাগরে নিমজ্জিত করে ভগবান মথুরাতে চলে গেলেন, সেখানে 13 বছর 6 মাস থাকলেন। তারপরে মথুরা থেকে সবাইকে নিয়ে রাতারাতি তিনি দ্বারকায় চলে গেছেন, যেখানে 100 বছর লীলা করলেন। এইভাবে 125 বছর ভগবান লীলা করেছেন। যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। সুন্দর লীলা বিলাস করলেন, কিন্তু বিহার করে যখন অন্তর্ধান করে গোলক বৃন্দাবনে গেলেন তখন মনে মনে চিন্তা করছেন। কি চিন্তা করছেন? চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাই অবস্থান। চিরকাল আমি প্রেম ভক্তি দান করি না। গোলক বৃন্দাবনে এসে ভাবতে লাগলেন, আমি তো সবসময় কৃষ্ণ প্রেম দান করি না, আর এই কৃষ্ণ প্রেম প্রেম ভক্তি ছাড়া জগতের নাহি অবস্থান, আসল জগতের মানুষের আসল উপকার হবে না। সকল জগতে মরে করে বৃদ্ধি ভক্তি, বিধি ভক্তে ব্রজ ভাগ পাইতে নারে শক্তি। সারা জগতের লোক বেশিরভাগই আমাকে বিধি ভক্তি করে, তুমি প্রভু আমি তোমার দাস। আর এই বিধি ভক্তিতে ব্রজ ভাগ পাইতে নারে শক্তি, কেউ যদি বিধি ভক্তি করবে তাহলে ব্রজ ভাব পাবে না কোনোদিন, কারণ বিধি ভক্তিতে ঐশ্বর্য ভাব আছে। ঐশ্বর্য জ্ঞানে সব জগত মিশ্রিত, ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মর্পিত, সম্ভ্রমতা ভগবান মহান আমি তার দাস, এই ঐশ্বর্য ভাব। যশোদা মায়ের ঐশ্বর্য ভাব নেই, দেখছে ব্রহ্মা সমস্ত ব্রহ্মাণ্ড মুখের ভিতরে পরক্ষণে বলছে মনে হয় আমি একটু ভুল দেখেছি কিছু, না না কৃষ্ণ লম্পট ওকে লাঠি পিটা করতে হবে, সাজা দিতে হবে। আমাদের এত দুধ দধি মাখন থাকতে শুধু শুধু মাটি খেল, একটু আগেই দেখছে সব ব্রহ্মাণ্ড, কিন্তু প্রেম এত প্রগাঢ় ঐশ্বর্য আসলেও টিকতে পারে না। আর ভগবান বলছেন আমার ঐশ্বর্য প্রেমে আমি প্রীত নেই, সকল জগতে মরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজভাব পাইতে নারে শক্তি, ঐশ্বর্য জ্ঞানে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্যতে কি হয়ে যায় প্রেমটা শিথিল হয়ে যায়, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। এই ঐশ্বর্য যারা পূজা যারা এই ঐশ্বর্য ভাবে ভজনা করে তারা কোথায় যায়, ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠে যায় চারি প্রকার মুক্তি লইয়া। চার প্রকার মুক্তি সাজুজ্য নয়, শালক্য শাস্তি সামীপ্য সারূপ্য, এরকম চার প্রকার মুক্তি নিয়ে বৈকুণ্ঠে যায়। আমরা মনোশিক্ষায় আলোচনা করেছি, কারো যদি মনে থাকে, লক্ষ্মীপতি রতি রাখো দূরে, সেখানে বলা হচ্ছে যে যারা শুদ্ধ ভক্ত হতে চায়, ব্রজ প্রেম গোলক বৃন্দাবনে যেতে চায়, তাদের কি কি লক্ষ্মীপতির প্রতিও রতি রাখা যাবে না। কেন? সে রতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, নাহি দেয় বাস ব্রজপুরে, এরকম সম্ভ্রমতা থাকবে তাহলে ব্রজ প্রেম পাবে না, পরব্রহ্মে ফেলে দেবে, বৈকুণ্ঠে ফেলে দেবে, গোলক বৃন্দাবনে হবে না। আমরা কোথায় যেতে চাই, স্বর্গে নরকে বৈকুণ্ঠে? বৈকুণ্ঠে যাব না, দ্বারকায় মথুরা গোলক বৃন্দাবন গৌরী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলক বৃন্দাবন আর শ্বেতদ্বীপ। তাই বলছে ষষ্ঠী সামীপ্য আর ষষ্ঠী সারূপ্য আর সামীপ্য সালক্য সাজুজ্য না লায় ভক্তে যাতে ব্রহ্ম ঐক্য, সাজুজ্য নেয় না। তাই ভগবান ভাবলেন যে এরা মুক্তি পেয়ে যাচ্ছে কিন্তু ব্রজ প্রেম তো পাচ্ছে না, আর ব্রজ প্রেম না পেলে তো আমার ধামে গোলক বৃন্দাবনে আসতে পারবে না। যুগ ধর্ম প্রতার প্রবর্তাইমো নাম সংকীর্তন চারিভাগ ভক্ত ভক্তি দিয়ে নাচাবো ভুবন। এবার ভগবান এবার আসলেন গোলক বৃন্দাবনে, বসে বসে ভাবলেন এরা সবাই ঐশ্বর্য ভাবে ভজন করে আর বৈকুণ্ঠে যায়, এরা ব্রজ প্রেম পাচ্ছে না, এবার আমি আসব কি দেওয়ার জন্য, বৈকুণ্ঠে যাওয়ার আসার জন্য না, চারি ভাবে ভক্তি দিয়ে নাচাবো ভুবন, ভুবনকে নাচাবো। এ হচ্ছে মহাপ্রভুর দান। আর নাচাতে গেলে নিজেও নাচতে হবে, তাই কিনা? তাই বলছে আপনি করিম ভক্ত ভাব অঙ্গীকার, আপনি আচরে ভক্ত শিখাবো সবারে, সবাইকে শিখাবো, আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। কে এটা চিন্তা করছেন? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ কুশায় বসে বসে চিন্তা করছেন গোলক বৃন্দাবনে। তাই গীতার থেকে কবিরাজ গোস্বামী উদ্দিতে যথা যথা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত, আপন ভক্তগণ করি সঙ্গে পৃথিবীতে অবতীর্ণ করিম নানা রঙ্গে, এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। সেই নদিয়াতে তিনি আবির্ভূত হলেন, শেষ লীলায় কৃষ্ণ চৈতন্য প্রভু নাম ধারণ করলেন। এটা ভাগবতমের শ্লোকে গর্গমুনি বলেছেন আসন্ন বর্ণাশ্রয়স্য যুগত তনু শুক্ল রক্ত তথাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গতা, যে এই বালকটি কৃষ্ণ অন্য তিন যুগে শুক্ল রক্ত কীতবর্ণ ধারণ করে, এখন তারপরে সে কৃষ্ণবর্ণ প্রাপ্ত হয়েছে। তাই ভগবান চিন্তা করে তিনি এই নবদ্বীপে তিনি আবির্ভূত হলেন যুগধর্ম প্রচার করার জন্য, প্রেম ভক্তি শিক্ষা দেওয়ার জন্য। ভাগবতম শ্লোক উদ্ধৃতি করে কবিরাজ গোস্বামী বলছেন, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণ সঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধসা। এসে কি করলেন, তার দেহকান্তির কথা বর্ণনা করছেন, কিন্তু সুন্দর একটা শ্লোক, বাহু তুলে প্রেমদৃষ্টে বা বাহু তুলে হরি বলি প্রেমদৃষ্টে চায় করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। এরকম মহাপ্রভু বাহু তুলছেন, বাহু তুলে কি বলছেন, হরি বল হরি বল হরি বল, বাহু তুলে হরি বলে প্রেমদৃষ্টে চায় করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। শুধু তাকাচ্ছেন তাতেই কৃষ্ণ প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এই জন্য অনেক আচার্যরা বলছেন, আমাদের সেই সময় কেন জন্ম হলো না, মহাপ্রভু সামনে পড়ে গেলেই কাজ শেষ। যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্ত বৃন্দ নদিয়া নগরে অবতার, তখন না হইল জন্ম এবে দেহ কিবা কর্ম মিছা মাত্র বহি ফিরি সার। একটা ভারী জিনিস শুধু বয়ে বেড়াচ্ছি বৃদ্ধা, সেখানে তখন জন্ম হতো কি না আনন্দ হতো। তাই এইভাবে বাহু তুলে মহাপ্রভু সবাইকে নাচাচ্ছে, সঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞই প্রায় যজন্তি সুমেধসা। যারা এই কলিযুগে সুমেধা সম্পন্ন তারা এই মহাপ্রভু সংকীর্তন আনন্দলনে যোগ দেবে। যজন্তি কি সুমেধসা, মেধা সুমেধা, সেই মহাপ্রভুর আরাধনা করবে। কৃষ্ণ কিন্তু অকৃষ্ণ বর্ণ ধারণ করে আসছে, পার্শ্ব পরিবৃত হয়ে আছেন, হরিনাম সংকীর্তন প্রচার করছেন। জগতে যারা সত্যিকারের সুমেধা সম্পন্ন লোক তারা তার আরাধনা করবে। শাস্ত্র অনুসারে যারা ভগবানের ভক্ত মহাপ্রভুর ভক্ত তারা হচ্ছে সুমেধা। কিন্তু এম এ বি এ পিএইচডি পাস করলেও যদি মহাপ্রভুকে মানে না, চৈতন্য না মানিলে তারে দৈত্য তারে জানি, আমি বলছি না কবিরাজ গোস্বামী বলছেন, যদি সে চৈতন্য মহাপ্রভুকে না মানবে, পড়াশোনা অনেক করল তার আসল মেধা নেই, পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে, কৃষ্ণ মহোৎসব বঞ্চিল তাহারে, পড়াশোনা করে বরঞ্চ আরো ঝামেলায় পড়ে গেল। কিন্তু পড়ার উদ্দেশ্য কি, কৃষ্ণকে জানা। বা নবদ্বীপ লীলাতে যখন নিমাই পণ্ডিত মহাপ্রভু বিদ্যার বিলাস করছিলেন, একদিন শ্রীবাস ঠাকুর ডেকে বলছেন, নিমাই এত পড়াশোনা এত বিদ্যা পাণ্ডিত্যই করছো কেন, পড়ে কেন লোক, কৃষ্ণ জানিবারে, কৃষ্ণ যদি নহিল তবে বিদ্যাই কি করে, পড়াশোনা এত কেন করছো, কিন্তু পড়াশোনা করতে হয় কি জন্য জানো, কৃষ্ণকে জানার জন্য, আর কৃষ্ণ যদি না জানা হলো তাহলে বিদ্যায় কি হবে। তখন মহাপ্রভু মাথা নেড়ে বলছে, সেটাও একদিন হবে। আসলে উনি প্রথমে বাল্য চাপলতা করলেন, তারপরে বিদ্যার বিলাস করলেন, তারপরে ভাবলেন আমি নিজেকে প্রকাশ করব, এই ইচ্ছা করে তখন উনি গয়া ধামে গেলেন, বিষ্ণু পাদ পদ্ম দর্শন করে ঈশ্বরপুরি পাদের কাছে দীক্ষা গ্রহণের পর থেকেই তিনি সেই লীলা প্রকাশ করলেন। সেই তো সুমেধার কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যোগ্যতারে ভজে সেই ধন্য, সেই হচ্ছে ধন্য যে সংকীর্তন মাধ্যমে তাকে আরাধনা করে। কবিরাজ গোস্বামী আরো একটা শ্লোকের অবতারণা করছে, এই যে হরিনাম কেন করতে হবে, কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, যেই কয়ে সেই পাশণ্ডী দণ্ডে তারে জম। কোটি অশ্বমেধ, কেউ যজ্ঞ করতে চায় এখনো, তা কোটি অশ্বমেধ একটা, আর শুধু সাধারণ যজ্ঞ নয়, অশ্বমেধ যজ্ঞ, এক কোটি অশ্বমেধ, কেউ যদি মনে করে এই এক কোটি অশ্বমেধ যজ্ঞ এক হরে কৃষ্ণ মহামন্ত্রের সমান, সে পাষণ্ডী, তাকে যমরাজ ধরে নিয়ে যাবে, দণ্ড দেবে। কবিরাজ গোস্বামী বলছেন, তাহলে চিন্তা করুন হরিনাম কত মাহাত্মপূর্ণ। গুরু মহারাজ একবার বলছিলেন, জয়প্রদ স্বামী গুরু মহারাজ বলছিলেন যে গোলক বৃন্দাবনে যে কৃষ্ণ প্রেম সেটা আমাদের কাছে সহজ ভাবে এসেছেন হরিনাম রূপে, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, কৃষ্ণ প্রেম সেই নাম রূপে, অভিন্নাত্মা নাম নামি নাম নাম কারি বহুদা স্তার্পিত নিয়মিত স্মরণের কাল, সমস্ত শক্তি দিয়েছেন কিন্তু দুর্দৈব নানুরাগ, আমার দুর্দৈব অনুরাগ নেই, কেন অপরাধের ফলে। মহাপ্রভু এসেছেন সেই অনর্পিত বস্তু দান করার জন্য হরিনামের মাধ্যমে। মহাপ্রভু আসলেও নিজে ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন, আপনে লোকাইতে কৃষ্ণ নানা যত্ন করে তথাপি তাহার ভক্ত জানায় তাহার, বিভিন্ন মহাপ্রভু ভক্তভাব নিয়ে নিজেকে লুকিয়ে রাখছেন কিন্তু ভক্ত ভগবানকে ঠিক চিনে ফেলে দিল। তাই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবেন হরিনাম সংকীর্তনে, গোলক কৃষ্ণ চিন্তা করলেন গৌরাঙ্গ রূপে আবির্ভূত হবেন, তাই পিতামাতা গুরুগণ সবাইকে জগতে অবতীর্ণ করিয়ে তার কারা কারা, মা মাধব ঈশ্বর পুরী শচী জগন্নাথ অদ্বৈত আচার্য প্রকট হইল সেই সাত, আগে কারা কারা অবতীর্ণ হয়েছিলেন, মাধবেন্দ্র পুরী ঈশ্বর পুরীপাদ শচী মাতা জগন্নাথ মিশ্র অদ্বৈত আচার্য, এনারা সব আবির্ভূত হলেন, অদ্বৈত আচার্য আবির্ভূত হলেন, কিন্তু এসে আবির্ভূত হলেন আগে কিন্তু দেখলেন কলির অবস্থা খুব খারাপ, কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয়ে ভোগ ভক্তি শূন্য নাহি যাতে যায় ভবর, কেউ পাপে কেউ পুণ্যের বিষয় ভোগ করে কিন্তু ভক্তি শূন্য সবাই, কেউ এই ভক্তি ছাড়া কারো ভবর যাবে না। আর অদ্বৈত আচার্য ভাবলেন, মনে মনে ভাবলেন, কি ভাবলেন, আনিয়া কৃষ্ণের কর কীর্তন সঞ্চার তবে সে অদ্বৈত নাম সফল আমার, আমি যদি এই জগতে স্বয়ং ভগবানকে আনতে পারি আর তাকে নিয়ে কীর্তন করতে পারি তাহলে আমার জীবন সফল এবং সবাই উদ্ধার পাবে। তখন মনে মনে ভাবলেন কিভাবে কৃষ্ণকে ডাকা যায়, কিভাবে কৃষ্ণকে বশীভূত করা যায় যে উনি আসতে বাধ্য হবেন। তখন বিচার করে করে একটা গৌতমী তন্ত্র থেকে একটা শ্লোক ওনার মনে পড়ল, কি সেটা, তুলসী দল মাত্রেন জলস্য চুলকেন বা বিক্রিনীতে সমাত্মানা ভক্তব্য ভক্ত বৎসল, যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে একটি তুলসী পত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করে ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে যায়। দেখছেন ভগবানকে লাভ করা সহজ না কঠিন? তুলসী পাতা না কিনলেও পাওয়া যায়, আর জল পাওয়া যাবে না? নদী কি শুকিয়ে গেছে, গঙ্গা কি শুকিয়ে গেছে, তুলসী পাতা কি পাওয়া যায় না? কিন্তু আর এটা করলে ভগবান তার বশীভূত হয়ে যান, আর ভগবান ধরে কোথায় নিয়ে যান? গোলোক বৃন্দাবনে। আর কেউ যদি বলে না না গোলোক বৃন্দাবনে যাবো না, আমি শ্বশুর বাড়ি যাবো, নরকে যাব, তখন কপালে দুঃখ, আর তখন অনেক কষ্ট করে নরকে যেতে হয়। ভাগবতের তাৎপর্য এক জায়গায় বলছেন, খুব পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয়, আর মাছ মাংস খেতে গেলে তো অনেক টাকা দিয়ে মাছ মাংস কিনতে হয়, তাই কিনা? আবার আমি যখন নর্থ বেঙ্গলে যাচ্ছিলাম, একজন একটা ফ্যামিলি সে শেয়ার করছিল কত দাম বেড়ে গেছে মাংসে, কত কষ্ট, সাধারণ লোক খেতে পারে না কত, হ্যাঁ তা বলছিলাম। কিন্তু তা এক জায়গায় ভাগবতের তাৎপর্য বলছে, নরকে কেউ যদি যেতে চায় তাহলে খুব পরিশ্রম করতে হবে, শারীরিক খুব পরিশ্রম করলে তারপরে কিছু টাকা উপার্জন হবে, তাই না? বিনা বিনা পরিশ্রমে কেউ টাকা দেবে? খুব পরিশ্রম করার ফলে টাকা আসবে, ওই টাকা দিয়ে তখন ইন্দ্রভোগের জন্য ভালো খাবো বলে মাছ মাংস খাও কিনবো, সেই টাকা খরচা করে তারপরে মাছ মাংস, যখন সাধারণত যারা ভোগ করতে চায় রাত্রে বেলায় তারা পার্টি দেয়, পার্টি ওরা এনজয় করে, তাই কি না? সেখানে মাংস টাংস খায়, বাজারের মাংস হলে তার খারাপ, তা মাংস খায় টাকা দিয়ে কিনে, মাংস খাওয়ার পরে ভাগবতমে বলছে, আমি সেই জন্য যা উল্লেখ করছি, ভাগবতমে একটা তাৎপর্য বিশ্লেষণ করছে যে মাংস খেতে গেলে টাকা লাগবে, মাংস খাওয়ার পরে কি হবে, হজম করতে হবে, কারণ মানুষ তো আমিষাশী জীব নয়, মানুষ হচ্ছে গঠন অনুসারে নিরামিষাশী জীব, আর বিশেষ করে রিস যখনই মাংস খাবে সেটাকে হজম করতে গেলে কি লাগবে, অ্যালকোহল লাগবে, মদের দোকানে যেতে হবে, আবার টাকা খরচা করে মদ কিনতে হবে, মদ খাওয়ার পরে মানসিকতার বিকৃতি হবে, তখন নিজের ঘরে না ঢুকে চলে যাবে আরো টাকা দিয়ে বেশ্যার বাড়িতে, তাহলে মাংস খেতে মদ খেতে বেশ্যাশালায় যেতে সব জন্য কি দরকার? আর টাকা আয় করতে গেলে এমনি রাস্তাঘাটে পড়ে থাকে, আছে পরিশ্রম করে তারপরে টাকা, তারপরে এত কিছু কষ্ট করতে হবে, কিনতে হবে, খেতে হবে, যেতে হবে, তারপরে সোজা নরক, রয়্যাল রোড টু দি হেল, প্রভুপাদ বলতেন। নরকে যাওয়ার রাজপথ যেখানে সিগন্যাল নেই, ট্রাফিক জ্যাম নেই, হুহুহু করতে করতে একদম। কিন্তু এখানে অদ্বৈত আচার্য সুন্দর একটা শ্লোক পেয়ে গেছেন, ভগবান বিকৃত হয়ে যান, কেউ যদি ভক্তি ভরে তুলসী দল মাত্রে চুলুকে নবা, তুলসী পাতা জল ভগবানের উদ্দেশ্যে ভক্তি সহকারে অর্পণ করে ভগবান তার কাছে একদম বিকৃত হয়ে যান। আসলে আমি একজন প্রভুর কাছ থেকে শুনছিলাম, খুব সুন্দর ভালো লাগলো, প্রভুপাদের খুব প্রথম লাইনের শিষ্য যারা ভুরিজন প্রভু, খুব পণ্ডিত, ইস্কনের মহান পণ্ডিত, উনি ওনার লেকচার একটা শুনছিলাম, এই জগন্নাথ ভগবান এত বড় বড় চোখ করে আছে কেন? ভগবান দেখে কেউ আমার কাছে এসেছে তার ভিতরে যদি অল্প একটু ভালো গুণ থাকে ওইটা কি ম্যাগনিফাই গ্লাসের মতন, যে গ্লাসের মাধ্যমে ছোট জিনিসটাকে বড় দেখা যায়, তা ভগবানের চোখ এত বড় করে রেখেছে কেন, দেখছে কি আমার কাছে আসছে, ও সে আমার কাছে এসেছে কষ্ট করে এসেছে, সঙ্গে সঙ্গে তাকে কৃপা করে, বড় চোখ দিয়ে অল্প গুণ দেখলেও সেটাকে আত্ম বড় করে দেখছে। আর তিরুপতির ভগবান চোখ বন্ধ করে আছে, আছে না? কেন? কেউ যদি যাবে তার যদি কিছু পাপ বা খারাপ কর্ম টর্ম আছে ভগবান দেখবে না, বন্ধ করে রেখেছে, আমি ওটা দেখব না। চিন্তা করুন, ভগবান ভগবান নেওয়ার জন্য চোখ খুলে রেখেছে, চোখ বন্ধ করে রেখেছে, সব লীলা ভগবান করছেন আমাদের নেবে বলে। কত ফাঁক ফোক দেখছে যে আমাদের ধরে নিয়ে যাবে, আর আমরা চালাক, বেশি চালাকে গলায় দড়ি বলে না, তা বেশি চালাকি করে অন্য পথে পালাচ্ছি। সেই জন্য অদ্বৈত আচার্য গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, এটা চিন্তা করে, শ্লোকে চিন্তা করে, গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ কৃষ্ণ পাদ পদ্ম ভাবি করে সমর্পণ। ভগবান চিন্তা করলেন, এদিকে অদ্বৈত আচার্য আগে এসেছেন, তিনি জল দিচ্ছেন তুলসী দিয়ে, কৃষ্ণের আহ্বান করে করিয়া হুঙ্কার, এই মতে কৃষ্ণের করাইল অবতার, চৈতন্যের অবতারে এই মুখ্য হেতু, ভক্তের ইচ্ছায় অবতারে ধর্ম সেতু, এটা হেতু। ভগবানের ইচ্ছা হয়েছে আমি প্রেম ভক্তি দেব, হরিনামের মাধ্যমে প্রচার করব, আবার ওনার এক শুদ্ধ ভক্ত অদ্বৈত আচার্য বারবার ডাকছেন, ভগবান আবির্ভূত হয়েছেন, এটা একটা বলা আছে বাহ্যিক কারণ এই শ্লোকে। আর একটা আছে অভ্যন্তরীণ কারণ, সেটা এই শ্লোকের অর্থ কহি সংক্ষেপে সার, ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার। চতুর্থ শ্লোকের অর্থ হইল সুনিশ্চিতে, অবতীর্ণ হইলা গৌর প্রেম প্রকাশিতে, চির রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি তিনটে অধ্যায় কমপ্লিট করলাম।